সবাইকে স্বাগত জানাচ্ছি অধীন বাংলা বেতার পডকাস্টে।
সবাইকে অভিনন্দন, বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপ টি-20তে চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের সবার জন্য খুবই গর্বের, খুবই অহংকারের একটা ব্যাপার। গতকালকে আমি খেলাটা দেখার সৌভাগ্য হয়েছে আমার, রাত জেগে খেলা দেখেছি, তারপরে সেই কষ্টের প্রতিদানটি আমাদের দেশের জাতীয় ক্রিকেট প্লেয়াররা দিতে পেরেছেন। তারা আমাদেরকে সমগ্র এশিয়া চ্যাম্পিয়ন হবার সৌভাগ্যটি এনে দিয়েছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশের মতন সমাজে একজন নারী ক্রিকেটার হয়ে সাফল্যের মুখ দেখা কি পরিমাণ কঠিন একটা ব্যাপার। মানে যখন তারা জন্মাচ্ছিল, আমি একটা স্টোরি পড়ছিলাম, আমাদের সালমা খাতুনের, যিনি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক, তাকে বলা হতো যে মানে ব্যাট বল নিয়ে খেলার কাজটা মেয়ে মানুষের নয়, মেয়ে মানুষরা পুতুল নিয়ে খেলবে। তো এই ধরনের একটা সমাজে যারা তারা বড় হচ্ছেন, বড় হবার পরে তারা একটা দেশের জাতীয় ক্রিকেট দলে খেলতে পারছেন এবং সেই দেশের জন্য একটা আন্তর্জাতিক সম্মান বয়ে আনতে পারছেন, সমগ্র এশিয়া চ্যাম্পিয়ন, যেটা কিনা আমরা আমাদের পুরুষ ক্রিকেট দল আমাদেরকে সেই সম্মানটি এখনো পর্যন্ত এনে দিতে পারেনি, আমাদের নারী ক্রিকেট দল আমাদেরকে সেটি এনে দিয়েছে। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ তাদেরকে, অনেক অভিনন্দন, এবং আশা করব এর পরের থেকে আমাদের দেশের সরকার নারীদের খেলায়, ছেলেদের খেলায় যতটুকু গুরুত্ব দেয়, যতটুকু ফান্ডিং হয়, যতটুকু পৃষ্ঠপোষকতা করা হয়, ততটুকু পৃষ্ঠপোষকতা করা হবে নারীদের ক্রিকেটে। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের দেশের মেয়েরা খুবই ভালো খেলছে, খুবই ভালো পারফর্ম করছে এবং আমাদের দেশকে পৃথিবীর সামনে তুলে ধরছে। এবং এটা নিয়ে আমি দেখলাম যে সবাই, বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমার মনে হয় যে এই যে আমাদের ক্রিকেট দলের যে সাফল্য, সেটি কেবলমাত্র যে আমাদের খেলাধুলার ক্ষেত্রে একটা ভালো দিক হিসেবে দাঁড়াবে তাই নয়, বরং আমাদের সমগ্র জাতিতে একটা পজিটিভ রোল মডেল, মেয়েদের পজিটিভ রোল মডেল হিসেবে দাঁড় করাবে, যে কেবলমাত্র আমাদের দেশে বলা হয় মেয়েরাও পারে, আমার কাছে মনে হয় মেয়েরাও পারে না, মেয়েরাই পারে, এ ধরনের একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি হচ্ছে আমাদের মহিলা ক্রিকেট দলের জন্য, আমাদের জাতীয় ক্রিকেট দলের জন্য। এটা আসলে আমাদের দেশের, মানে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি, যেভাবে শব্দ ব্যবহার করি আমরা, সেটিও আপনি দেখবেন যে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে যে সেটি কিছুটা নারী বিরোধী, নারী বিদ্বেষী। যেমন ধরেন আমরা আমাদের মহিলা ক্রিকেট দলকে মহিলা ক্রিকেট দল বলি, আমরা এশিয়া কাপ টি-20তে যখন সেটা মহিলাদের খেলা সেটাকে আমরা মানে মহিলা টি-20 বলি, কিন্তু ছেলেদেরা যখন খেলে তখন আমরা সেটাকে পুরুষ ক্রিকেট দল বলি না, বা পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ বলি না, বা পুরুষ টি-20 এশিয়া কাপ বলি না। কাজেই এই ধরনের একটা পরিস্থিতি যেখানে কিন্তু মানে যেহেতু আমি পুরুষ হিসেবে জন্মেছি, বা আপনাদের অনেকে যারা পুরুষ আছেন তারা মানে আমরা অনেক সময় খেয়ালও করি না যে এই ধরনের বঞ্চনাগুলো হচ্ছে, এই ধরনের অবিচারগুলো হচ্ছে, কিন্তু তারপরেও সেটার মধ্যে থেকে যখন একটা দল বেড়ে ওঠে এই ধরনের ভাষার ভিতর থেকে, আমি তো অন্যান্য সমাজের যে বৈষম্য, সমাজের যে অপ্রেশন, সেগুলোর কথা নাই বা বললাম, কেবলমাত্র ভাষার দিক দিয়ে আমাদের যে সীমাবদ্ধতাটুকু রয়েছে যে আমরা যে কোনো কিছু ডিফল্ট হয়ে যায় হচ্ছে গিয়ে পুরুষ, ম্যান, ব্যাটসম্যান। আমি বারবার শুনছিলাম, আমার ধারাভাষ্য শোনার সময় বারবার কানে লাগছিল যে যারা ধারাভাষ্যকার তারা ব্যাটসম্যান বলতে গিয়ে সামলে নিয়ে আবার বলে ব্যাটার, কারণ হচ্ছে ক্রিকেটের সাথে ব্যাটসম্যান কথাটা এই পরিমাণ জড়িয়ে গিয়েছে যে বারবার তারা ভুলে আমাদের ক্রিকেটারদের যারা ব্যাটিং করছিল তাদেরকে ব্যাটসম্যান বলে ফেলছিল, তার বদলে ভুলে ব্যাটার বলতে হচ্ছে পরিবর্তন করে করে। তো এই ধরনের যে অথচ যে ভাষার প্যাটার্নটি আমরা ইনহেরিট করেছি, যে ভাষার প্যাটার্নটি নিয়ে আমরা এখনো কথা বলি রেগুলারলি, সেটাও কিন্তু একটু নারীদের বিরুদ্ধে তাক করা, তাই না? এটা কিন্তু কিছুটা পুরুষদের কেন্দ্র করে, পুরুষদের যেহেতু পুরুষরা কন্ট্রোলে ছিল এই জিনিসটার ডেভেলপমেন্টের সময়, যেহেতু পুরুষরা ক্ষমতা বান্ধের জায়গা ছিল, সেহেতু দেখা গিয়েছে সবকিছুর আমরা ডিফল্ট পজিশন হয় পুরুষদের। সো ওইটাই, শুধুমাত্র আপনি যদি সমাজের ধর্ষণ যেগুলো রয়েছে, অনাচার অবিচার, ইফটিজিং যা কিছু রয়েছে, এবং অনেক সময় মানে যে নারীরা পুরুষদের চেয়ে ছোট বা এই ধরনের কথাবার্তা যা রয়েছে, তার বাইরেও কেবলমাত্র যে ভাষাটা আমরা ব্যবহার করি, ইভেন আমরা সবচাইতে বড় উদার যারা, সবচাইতে বড় লিবারাল যারা, তারাও যে ধরনের ভাষা ব্যবহার করি, তার ভিতরেও নারী বিদ্বেষের বা নারী বিদ্বেষের না হলেও মানে পুরুষ কেন্দ্রিকতার একটা পুরুষতান্ত্রিকতার একটা ছোঁয়া রয়ে গিয়েছে। তো তার কারণে কিন্তু আপনি চিন্তা করে দেখুন, সেখান থেকে একটা মেয়ের উঠে দাঁড়ানো এবং একটা দেশের প্রতিনিধি হিসেবে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের বাংলাদেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়া কি পরিমাণ কঠিন একটা ব্যাপার আমি কল্পনা করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের ক্রিকেট দলে যে কয়জন সদস্য ছিলেন সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। এবং যেহেতু আমরা নারীদের বিষয়ে কথা বলছি, নারীদের বিভিন্ন বঞ্চনা শোষণের বিরুদ্ধে কথা বলছি, সেই জন্য আরো একটি সংবাদ নিয়ে আমরা কিছুটা আলোচনা করতে পারি। সেটি হচ্ছে আমরা একটি ধর্ষণের ঘটনা আমাদের চোখে পড়েছে, যে রাস্তায় গাড়িতে তুলে একজনকে একজন অজ্ঞাত নারীকে ধর্ষণ করবার চেষ্টা করা হচ্ছিল এবং সাধারণ জনতা তাকে ধরে ফেলে, ধরে ফেলে তাকে রাস্তাতেই প্রহার করে এবং সেটা ভিডিও করে আপলোড করা হয় ফেসবুকে এবং বিভিন্নভাবে তাকে তার সম্মানহানি করবার চেষ্টা করা হয়। সে যাতে সারা জীবন তার পরিচয় ধর্ষক হয়ে থাকে সেই ধরনের বিভিন্ন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয় এবং রাস্তাতেই তাকে বিভিন্নভাবে অপমান করবার চেষ্টা করা হয় যাতে করে সেই গ্লানি তার সাথে সারা জীবন লেগে থাকে। আমি যখন এটা দেখছিলাম তখন আমার বিভিন্ন ধরনের দ্বিধার ভিতরে আমি ছিলাম, প্রথমত আমার প্রথমতই যেটা মনে হচ্ছিল, যেহেতু আমি ওয়েস্টার্ন ট্রেইন লিবারাল, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কি বিচার না করে এভাবে করে রাস্তায় একজন মানুষকে গণপিটুনি দেওয়াটা ভালো কাজ কিনা। কিন্তু তারপরে একদিক থেকে আমার ভিতরের যে বাঙালি সত্তা, যে রাস্তার ছেলে সত্তা, রাস্তায় বড় হওয়া ছেলে, আমার মনে হচ্ছে ভালো হয়েছে দিশে মায়ের, মায়ের উপরে ওষুধ নাই, এই কথা আমার তখন সাথে সাথে মনে হচ্ছে। ইমিডিয়েটলি অবশ্যই আমি তাকে হয়তো আমিও পিটেতাম, কিন্তু কেন? এবং এটা নিয়ে পরবর্তীতে ফেসবুকে আলোচনা হয়েছে, মানুষজন কথা বলেছেন, তার কারণ হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই ভগ্ন দশা, সেটা এতটাই ভগ্ন দশা যে মানুষ ধরেই নেন যে এখানে যদি একজন ধর্ষক, স্পেশালি যদি তিনি একজন ধনীর দুলাল হন বা একজন ক্ষমতাবানের সাথে তার সম্পর্ক থাকে, যেটি আমরা এই ভিডিও ক্ষেত্রে দেখেছি যে তিনি বারবার তার একজন বড় ভাইয়ের কথা বলছিলেন, এরকম একটা একজন ক্ষমতাবান ব্যক্তি যদি কোনো অপরাধ করেন সাধারণত তিনি আইনের ফাঁক বলে বেরিয়ে যান। ওই যে বিচারহীনতা সংস্কৃতির কথাটি আমরা বলি, এই বিচারহীনতা সংস্কৃতি যে কেবলমাত্র যে বিচার, যে জাস্টিস, সেটাকে ধ্বংস করে তাই নয়, সেটাকে ডিনাই করে তাই নয়, বরং একই সাথে সমাজে বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। যেমন পরিবর্তনে আমরা দেখছি এই গণপিটুনিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ধরেই নিচ্ছে যে একে পুলিশের কাছে দিলেই বের হয়ে যাবে, এই আদালতে পর্যন্ত গেলে আদালত থেকে বের হয়ে যাবে, কাজেই এর জাস্টিস আমাদের এখনই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। এবং যেহেতু মানুষ দেখেছে যে ওই মুহূর্তে মানুষের চোখের সামনে তারা দেখেছেন যে মেয়েটিকে ধর্ষণ করবার চেষ্টা করা হচ্ছিল এবং মেয়েটি বলছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল, সেই গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, অনেক কিছু দেখেন মানুষের কাছে মনে হচ্ছে যে এটা একটা কনক্লুসিভ এভিডেন্স যে এখানে ধর্ষণ করার একটা চেষ্টা করা হচ্ছিল এবং তার সাথে সাথে এই লোকটিকে অপমান করবার চেষ্টা করেছেন, তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি বুঝতে পারি যে সেটি কোন দিক থেকে এসেছে, কিন্তু একই সাথে আমি দুশ্চিন্তা না করে পারি না যে ঠিক এই একই সুইফট জাস্টিসের আকাঙ্ক্ষা, একই আদালতের এবং বিচার বিভাগের প্রতি অনাস্থায় কিন্তু আমাদেরকে ক্রস ফায়ারের মতন সমাধানের দিকে ঠেলে দেয়। আমি জানি এই কথাটি অনেকের কাছে পছন্দ হবে না, এমনকি আমি যখন বলছি আমারও পছন্দ হচ্ছে না এই কথাটি যে আমি একজন ধর্ষকের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি, কিন্তু একটা লিবারেল ডেমোক্রেসিতে, একটা প্রজাতন্ত্রে, একটি গণপ্রজাতন্ত্রে বসবাস করবার একটা অন্যতম মূল দিক হচ্ছে আইনের শাসনে বিশ্বাস করা, এবং সেই দিক থেকে আপনি তাকে ধরে, একজন ধর্ষককে ধরে আপনি তাকে পুলিশের হাতে দিতে পারেন, কিন্তু ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি এই কথাটাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে তার আগেই তাকে প্রহার করা বা তার ছবি তুলে সেই ছবি ভাইরাল করে দেওয়া বা মানে মিডিয়া ট্রায়াল যেটাকে আমরা বলি, তাকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা, তার পরিবারকে ধর্ষণের হুমকি দেওয়া ইত্যাদি যে কারণে ঘটেছে, আমি বলছি না যে সেটি সবাই করেছেন, যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন তারা সকলেই তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করছেন বা আকাঙ্ক্ষা পোষণ করছেন, কিন্তু ওইখান থেকে আস্তে আস্তে গড়িয়ে যায় জিনিসটা, তাই না? যেহেতু জিনিসটা আদালত পর্যন্ত যাচ্ছে না, কিন্তু একইভাবে আমাদের যে বাস্তবতাটা, যেটিকে আমি পূর্ববর্তী একটি লেখাতে, একটি রচনাতে বলেছিলাম রাষ্ট্র অস্তিত্ববাদ বা স্টেট এক্সিস্টেন্সিয়ালিজম, যে তার কারণে এমন একটি বাস্তবতা সৃষ্টি হয় যে বাস্তবতার অধীনে আমাদের এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্তগুলো হয়তো আমাদের আমাদের যদি রাষ্ট্র ভালোভাবে কাজ করতো আমরা নিতাম না, যেটাকে আমরা আমি স্টেট এক্সিস্টেন্সিয়ালিজম বা রাষ্ট্র অস্তিত্ববাদ বলেছিলাম, যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দেশে আইনের শাসন সম্ভব নয়, আমরা জানি যে আমাদের দেশে ক্ষমতাবানরা আইনের ফাঁক গুলে বের হয়ে যাবেন, আমরা জানি যে যখন কিনা একজন মানুষ এরকম ধর্ষণ করেন, আমরা জানি যখনই আমরা এটা ঘটনা দেখছি আমাদের কিন্তু শুধুমাত্র এই ধর্ষকের উপর যে ক্ষোভ, এই ধর্ষকের উপর যে রাগ সেটি নয়, আমাদের এর পূর্বে যতজন যত ধর্ষণের ঘটনা হয়েছে এই ক্ষমতাবান ব্যক্তিদের মাধ্যমে, তারা সকলে ছাড় পেয়ে গিয়েছেন, সেগুলোর স্মৃতি আমাদের মাথায় রয়েছে, সেগুলোর কথা আমাদের মনে পড়ছে, এবং সেগুলোর যে রাগ সেই রাগ ক্ষোভটি একসাথে সে হামলে পড়ছে এই ধর্ষকের উপর, এবং সেখান থেকে আমরা সুইফট জাস্টিস চাচ্ছি, আমরা রাস্তাতেই তাকে আক্রমণ করতে যাচ্ছি, এবং আমি আমি সেটা বুঝতে পারছি। কিন্তু এই যে একটা রাষ্ট্র অস্তিত্ব বা জিনিসটি এত গভীরে গভীর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আমার শঙ্কা হয় যে আমরা কখনো কি আমরা মানে আমরা কি কখনো এতটাই হতাশ হয়ে যাব কিনা, কখনো কি আমরা এতটাই আশা হারিয়ে ফেলবো কিনা আইনের শাসনের উপর, প্রজাতন্ত্রের উপর, ডেমোক্রেসির উপর, যে আমরা ধরেই নেব যে এখানে যোগ্যতনের ঊর্ধ্বতন টিকিয়ে থাকবে টাইপের একটা ব্যাপার হবে, মৎসন্নয়ের মতন একটা অবস্থায় আমরা পৌঁছে যাব যেখানে রাস্তায় ক্ষমতার জোরে সাথে সাথে ইমিডিয়েট জাস্টিস হবে, যে যাকে পিটা দিতে পারবে সাথে সাথে তাকে সেই শাস্তি দিলে সেই জিনিসের ন্যায় স্থাপিত হবে। আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা বলছি না আসাদ ভাই, আমি বলছিলাম যে যদি তাকে পুলিশের কাছে দেওয়া যেত এবং সেই যে এভিডেন্স গুলো সেগুলো পুলিশের কাছে দাখিল করা যেত এবং তাকে আদালতের মাধ্যমে নিয়ে যাওয়া যেত, তাহলে জিনিসটা আমাদের আমাদের প্রজাতন্ত্রের জন্য বেশি স্বাস্থ্যকর ব্যাপার হতো। কিন্তু যেহেতু আমাদের প্রজাতন্ত্রের অবস্থা এতটাই ভঙ্গুর, অবশ্যই সুইফট জাস্টিস ছাড়া বিকল্প নেই, রুহেল আহমেদ ভাইয়ের কথাটা বলছেন, আমি কিন্তু সরাসরি ভাবে কাউকে খারাপ বা কাউকে ভালো বলছি না, আমি সরাসরি ভাবে কোনো পজিশন নিচ্ছি না, আমি একটা ব্যাখ্যা করছি আমাদের বাস্তবতাটা কেমন সেটির একটা ব্যাখ্যা করছি, সবগুলো অনেকগুলো আলাদা আলাদা পিস একসাথে করে আপনাদের সামনে একটা চিত্র উপস্থাপনের চেষ্টা করছি। আমি বুঝতে পারছি যে আমাদের দেশে বর্তমানে সুইফট জাস্টিস ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে ঠিক এই একই যুক্তি তারা দেয় যারা কিনা ক্রস ফায়ারের সমর্থন করে, তারা বলে যে আমাদের দেশে মাদক সমস্যা এতটাই গভীরে ঢুকে গিয়েছে যে যারা মাদক ব্যবসায়ী তারা রাজনৈতিক ভাবে ক্ষমতাবান, যদি তারা পুলিশ তাদেরকে ধরে তাদেরকে আদালতে নিয়ে যায় তারা আদালতের ফাঁক গলে বের হয়ে যাবে, কাজেই তার বদলে বরং তাদেরকে ক্রস ফায়ার দেওয়াটাই উত্তম, তার বদলে তাদেরকে রাস্তায় গুলি করে মেরে ফেলাটাই উত্তম। তো এই লাইন অফ আর্গুমেন্ট গুলো কিন্তু খুবই সিমিলার, তাই না? ভিজিলেন্ট জাস্টিস যেটাকে আমরা বলি, যে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে, এখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার খুব পছন্দের একটা মিম আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটার ঘটনা, সেটি হচ্ছে ব্যাটম্যানকে নিয়ে। আপনারা সবাই অনেকে হয়তো ব্যাটম্যানকে চেনেন, ব্যাটম্যান এর চরিত্রটা কিরকম, সে হচ্ছে একজন ভিজিল্যান্টি, সে বিরাট বড় লোক কোটিপতি, এবং সে এমন একটা শহরে বাস করে যেখানে অবস্থান অনেকটাই বর্তমান বাংলাদেশের মতো, যেখানে বিচার বিভাগের উপর মানুষের বিশ্বাস নেই, যেখানে প্রজাতন্ত্রের উপর মানুষের বিশ্বাস নেই, আইনের শাসনের উপর মানুষের বিশ্বাস নেই, এবং সেরকম একটা অবস্থায় ব্যাটম্যান সিদ্ধান্ত নেয় যে সে রাত্রেবেলায় ব্যাটের মতন একটা বাদুড়ের মতন মানে কস্টিউম পরে একটা মাস্ক পরে তারা সে হচ্ছে ক্রিমিনালদের সাথে ফাইট করবে। এখন সমস্যা হচ্ছে যে ওই রকম ক্রাইম ফাইট করতে থাকলে যেটা হয় যে আপনি কিন্তু কখনোই দেখবেন না যে গথাম শহর ভালো আছে, সবসময় নতুন নতুন ক্রাইম বস এর উত্থান ঘটছে, একটা কারণ যে এটা একটা কমিক্স এবং সেখান থেকে কমিক যারা বানাচ্ছে তাদের সেখান থেকে টাকা বানাতে হবে, তাদের সেখান থেকে তাদের সেখান থেকে রেভিনিউ করতে হবে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে এটা খুবই বাস্তব, যখন কিনা আপনি কেবলমাত্র এরকম সুইফট জাস্টিস যাবেন আপনার যে স্ট্রাকচারাল সমস্যাগুলো ক্রাইম তৈরি করে, যে স্ট্রাকচারাল সমস্যাগুলোর কারণে এরকম বিচার বিভাগের উপর মানুষের আস্থা থাকে না, সেগুলো সমাধান না করে যখন আপনি এরকম রাস্তায় একজন মানুষকে পিটাবেন, উলঙ্গ করে পিটাবেন, তখন এই ধরনের যে ডিস্টোপিয়াটা, যে ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্যে আমরা বেঁচে থাকি, সেটাই আরো দীর্ঘায়িত হবে। হ্যাঁ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে যেখানে পৌঁছে গিয়েছে, সুমাইয়া গাজী বলছেন যে জনগণকে থামানো যাবে না, এটা সত্যি, আমি সেটা মেনে নিয়ে কথাটাই বলছি যে আমাদের বাস্তবতাটি এতটাই নেমে গিয়েছে, এতটাই বাজে পর্যায়ে গিয়েছে যে আমাদের রাস্তায় সুইফট জাস্টিস ছাড়া উপায় নেই, এখন সেই ট্রেনটা যদি চলতে থাকে তাহলে যেটা হবে যে যার হাতে ক্ষমতা যার হাতে শক্তি সেই ঠিক করবে যে ন্যায় কি, সেই ঠিক করবে যে আইন কি। আপনার আইন বিভাগের বাইরে একটা নতুন আইন, আইনের একটা কাঠামো তৈরি হবে, সেই কাঠামোটি হচ্ছে জনপ্রিয়তার কাঠামো। সাধারণ আপনি যদি কাউকে আক্রমণ করেন এবং সেই আক্রমণের কারণে যদি আপনি জনসমর্থন পান দেন ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট, এবং সেটাই আপনার নতুন জাস্টিস, এবং সেটার একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে যাবে, পরবর্তী মানুষ এটিকে কপি করতে থাকবে। এটার একটা উদাহরণ হচ্ছে ক্রস ফায়ার। ক্রস ফায়ার করা হয়েছে, রাষ্ট্র মানুষকে হত্যা করছে এবং সাধারণ জনগণ অনেকে সেটিকে সমর্থন করেছেন, সেটির পক্ষে চিল্লাফাল্লা করছে, সেটির পক্ষে কথা বলছেন, এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে সেটিকে রিপিট করা হচ্ছে, কেননা জনসমর্থন রয়েছে। আমাদের দেশে ন্যায়ের নতুন একটি স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাচ্ছে জনসমর্থন। যদি জনগণ মনে করে যে এটি ঠিক, যদি একটা অধিকাংশ কিনা সেটি আমাদের জানার উপায় নেই কারণ আমরা গণভোট করছি না, কিন্তু যদি একটা সাইজেবল অ্যামাউন্ট অফ মানুষ একটা অবিচার নিয়ে সেটার পক্ষে থাকেন এবং একটা সাইজেবল অ্যামাউন্ট অফ মানুষ সেই অবিচারটি নিয়ে চুপ থাকে, তাহলে সেটি নতুন করে একটা ন্যায় বিচারের পাল্লা হয়ে দাঁড়ায় এবং সেটি বারবার রিপিট করা হয়। এখন সেটি সবসময় ক্রাইম প্রতিরোধ করতে পারে কিনা, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমার ধারণা যে সেটি দ্বারা যে ক্রাইম প্রতিরোধ হবে তা নয়, বরং ক্রিমিনাল একটু সতর্ক হয়ে যাবেন, কেননা আপনি কয়জন ধর্ষককে ধরে গণপিটুনি দিতে পারবেন, তাই না? বাংলাদেশে ধর্ষণের ঘটনা প্রায় প্রতিদিন ঘটে, খুবই দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে ধর্ষণের ঘটনা প্রায় প্রতিদিন ঘটে। বরং তারা চিন্তা করবে যে কিভাবে করে আমরা জনচক্ষু এড়াইতে পারি। সুমাইয়া কাজী প্রশ্ন করেছেন যে ভাই আপনার কি মনে হচ্ছে না যে অন্যান্য ধর্ষকরা এখান থেকে শিক্ষা নেবে? হ্যাঁ, আমার মনে হয় তারা শিক্ষা নেবে, কিন্তু আমার মনে হয় না শিক্ষাটা এটা হবে যে আমরা ধর্ষণ করব না। আমার মনে হয় শিক্ষাটা হবে এই যে আমরা রাস্তায় ধর্ষণ করব না, আমরা গাড়িতে ধর্ষণ করব না, কিন্তু ধরেন এই যে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে যে ধর্ষণের কাজ বা আরো বিভিন্ন ভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেগুলো হয় আপনার পাবলিক প্লেসে, মানে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়, এগুলো সমস্যা দূরীভূত হবে না, বরং মানুষজন যারা ধর্ষক তারা হয়তো একটু সতর্ক থাকবে। এবং আপনি মনে করেন, আপনি চিন্তা করে দেখেন যে এই যে ধর্ষকদেরকে হাতে নাতে ধরে ফেলা, এটা ঠিক কতবার ঘটে, এবং তারপরে আপনার স্ট্রাকচারাল প্রবলেম গুলো কিন্তু রয়েই যাচ্ছে। এই ঘটনার পরেও, চোখের সামনে ভিডিও দেখবার পরেও মানুষজন বলছেন যে এই মেয়েটি পতিতা কিনা সেটা চেক করো, এই মেয়েটি কিভাবে করে গাড়িতে তোলা হলো সেটা চেক করো, মেয়েটাকে ভিকটিম ব্লেমিং যেটাকে বলা হয়। এই যে ঘটনায় যে পুলিশের কাছে কেস হয়েছে, আমি নিশ্চিত যে সেখানে মেয়েটাকেও আক্রান্ত করা হবে, সেখানে মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হবে, মেয়েটিকে ব্লেম করা হবে। তো এই যে ভিকটিম ব্লেমিং এর যে কালচার, যে রেপ কালচার যেটাকে আমরা বলি, এই যে একটা কালচারালি আমাদের কাছে রেপ অ্যাকসেপ্টেবল একটা জিনিসে পরিণত হয়েছে, এটাকে ঠিক যে সলভ করে ফেলতে পারবে আমাদের এই যে আক্রমণটা, যে জনগণ যে বিচারটি এনেছেন সেটির কারণে যে এই সমস্যাটা সমাধান হবে, সেটি আমার কাছে মনে হয় না। আমি সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী নই, হয়তো সেটা আমি সেটাতে সীমিত। আমার কাছে মনে হয় যে ওই অন্যান্য দিকগুলোতে যে আক্রমণগুলো, যে হ্যারাসমেন্ট গুলো, সেগুলো চলতেই থাকবে, হয়তো যারা ধর্ষক তারা কিছুটা সতর্ক হয়ে যাবে। কাজেই আমার কাছে মনে হয় যে আপনি দীর্ঘমেয়াদে যদি দেশের উন্নয়ন করতে চান, তাহলে দেশের বিচার ব্যবস্থায় আস্তে আস্তে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলে আমাদের দেশের যে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, সেই ভাঙা প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে, কে আপনার এই ভাঙা প্রতিষ্ঠানগুলো মেরামত করবে? আবুল কালাম পাটোয়ারি খোকন বলছেন, ভাই রাষ্ট্রপতি জোসেফের মতো প্রমাণিত দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে দেশে কি মেসেজ দিল? এটাই এই মেসেজটাই দিল যে এই দেশে বিচার বিভাগকে রক্ষা করবার মতন কেউ নেই। যে রাষ্ট্রপতিকে আমরা অনেক ভালোবাসতাম, যে রাষ্ট্রপতি আমাদের জন্য অনেক জনপ্রিয় ছিল, সে রাষ্ট্রপতি পর্যন্ত একজন প্রমাণিত দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে ছেড়ে দিচ্ছেন, এবং শুধুমাত্র ছেড়ে দিচ্ছেন তাই না, তাকে আদর করে জামাই আদরে বিদেশে যাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিনা এখানে যদি বিচার বিভাগের, প্রথমত বিচার বিভাগে গিয়ে সেই আদালতে একটা ন্যায্য বিচার পেতে তো দীর্ঘ সময় লেগে যায়, এবং অনেক সময় সেখানে ন্যায্য বিচার পাওয়া যায় না, সেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেখানে সাক্ষীদেরকে আটকানো হয়, সেখানে আমাদের পাবলিক প্রসিকিউটাররা যথেষ্ট পরিমাণে যোগ্য নন, এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা তো রয়ে গিয়েছে। তারপরেও যখন একটি মৃত্যুদণ্ড আদেশ আসে, যখন কিনা একটা বিচার হয়, তখন রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে সেই বিচার ব্যবস্থাটিকে ছোট করা হয়, সেই বিচারটিকে একভাবে নালিফাই করে দেওয়া হয়, সেই বিচারটি আর নাই, বিচার থেকে জাস্ট ভ্যানিশ করে দেওয়া হয়। তো এরকম একটা অবস্থায় পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিটি এমন একটা ডিস্টোপিয়ান পর্যায়ে চলে গেছে যে আমি জানি যে আমি যে কথাগুলো বলছি এগুলো সমাধান না, কারণ আমি তো খালি কথাই বলবো, আমি তো সমাধান করবো না, তাই না? কাজেই প্রশ্নটা থেকেই যায় যে কিভাবে করে আমরা এই অবস্থা থেকে উত্তরিত হব। আমি শুধু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি একটি স্পষ্ট প্যারালাল দেখতে পাচ্ছি রাস্তায় গণপিটুনির সাথে, এবং আপনার রাস্তায় যে ক্রস ফায়ার হচ্ছে সেদিন মধ্যে, এবং এর পূর্বে যখন কিনা ব্লগারদেরকে হত্যা করা হতো তখনও সেটার সাথেও একটা একটা যৌক্তিক প্যারালাল রয়েছে যে যখন হচ্ছে গিয়ে হত্যাগুলো হচ্ছিল অধিকাংশ মানুষ চুপ থেকেছে, অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে কথা বলেনি, কারণ তারা একজন নাস্তিকের পক্ষে কথা বলতে চায়নি, নাস্তিকের অধিকার নিয়ে কেউ কথা বলতে চায়নি। কিছু কিছু মানুষ সমর্থন দিয়েছেন, খুব সামান্য পার্সেন্টেজ অবশ্যই, হত্যাকাণ্ডে সমর্থন দিয়েছেন, তারা বলেছেন যে এরা যা করেছে তার জন্য তাদের হত্যাটাই যথার্থ, কিন্তু অধিকাংশ মানুষ চুপ থেকেছেন। তার কারণ যেটা হয়েছে যে পারমিসিবল ভায়োলেন্সের একটা ফ্রেম তৈরি হয়েছে। এটা নিয়ে আমি একবার এটিএন নিউজ বলে এটিএন নিউজের একটা টক শোতে কথা বলছিলাম আমাদের একজন বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রীর সাথে, বলছিলাম যে বাংলাদেশে পারমিসিবল ভায়োলেন্সের মানে কি বলবো, গ্রহণযোগ্য অপরাধ বলতে পারি, গ্রহণযোগ্য অপরাধের একটা ফ্রেম তৈরি হয়ে গেছে যেখানে হচ্ছে কিনা যদি আপনি জনসমর্থন পান এবং যথেষ্ট পরিমাণ মানুষ চুপ থাকে তাহলে সেটি আপনার গ্রহণযোগ্য হয়ে যায়, সেটি নতুন আইন হয়ে যায়, সেটি নতুন অঘোষিত আইন হয়ে যায়। যেমন কিনা আমাদের দেশে নাস্তিকদের হত্যা করা একটা অঘোষিত আইনের মতন হয়ে গিয়েছিল যে যদি কেউ নাস্তিকদেরকে হত্যা করেন, কেউ আক্রমণ করেন, তাহলে হচ্ছে রাষ্ট্র সেটা দিয়ে একটু গাইগুই করবে, বলবে না সহজ কথায় যে মানুষ হত্যা করা খারাপ, সে যে মানুষই হোক, আপনার তাকে নিয়ে যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেই অভিযোগ আপনি রাষ্ট্রকে জানান। সেই কথা রাষ্ট্র বলেনি। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলেছিলেন যে কেউ যদি কোরআন ধর্মের অবমাননা করে তাহলে তার দায়িত্ব রাষ্ট্র নিতে পারবে না, এ ধরনের একটা কথা রাষ্ট্র বলেছিল। তো তেমন পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেটি হচ্ছে পারমিসিবল ভায়োলেন্সের একটি ফ্রেম, যে যদি কেউ কখনো ধর্ম অবমাননা করে তাকে হত্যা করা যায়, তাকে পিটানো যায়। সেই একই ফ্রেম ব্যবহার করে কিন্তু রামুতে এই ফ্রেমটি যে ভয়ঙ্কর রূপ সেটি আমরা দেখেছি, যে একজন মানুষকে মানুষ ধর্ম অবমাননা করেছে সেটার অভিযোগ দিয়ে আপনার বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়া হলো। তারপরে আমরা সেটির আবার অপব্যবহার দেখেছি নাসিরনগরে, যেখানে কিনা একজন জনৈক হিন্দু মানুষ এক জায়গায় একটা একটা অবমাননাকর পোস্ট দিয়েছেন, সেই অপবাদ দিয়ে আপনার অনেকগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এই এই পারমিসিবল ভায়োলেন্সের যে ফ্রেমটা সেটা রিসাইকেল হতে আমরা দেখছি, সেটি বারবার ব্যবহৃত হচ্ছে, তাই না? পুনঃ ব্যবহৃত হচ্ছে ঠিক এই কারণে যে সেটা জনসমর্থন পেয়ে গিয়েছে। যখন সেই এই পারমিসেবল ভায়োলেন্সটা যদি কোনো ধরনের অপরাধ, কোনো ধরনের আক্রমণ যখন কিনা এরকম জনসমর্থন পেয়ে যায়, অথবা কমপক্ষে জনগণের যে নীরবতা পেয়ে যায়, তখনই সেটা আমাদের দেশে নতুন অঘোষিত আইন হয়ে যাচ্ছে। সেটার অপব্যবহারও কিন্তু খুবই সহজে আমরা দেখতে পাচ্ছি বারবার। রসরাজ দাসের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে করে একজন মানুষের ঘরে ডাই চাপিয়ে দিয়ে লুণ্ঠন করা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই সেখানে ক্ষমতা মানেরা জড়িত, অনেক ক্ষেত্রেই সেখানে আপনার ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত, রাজনৈতিকভাবে যারা ওয়েল কানেক্টেড তারা জড়িত, এবং এর এর সবকিছুর পিছনে কিন্তু রয়েছে জাতি ঘৃণা, গোষ্ঠী বাড়িয়ে চিন্তা, কালেকটিভিজম। আপনারা যদি মুক্তি ফোরামের পেজে যান, সেখানে গেলে আপনারা দেখবেন যে জাতীয়তাবাদ বা গোষ্ঠীবাদের বিরুদ্ধে একটি রচনা, সেখানে আমার লেখা একটি রচনা সেখানে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কিভাবে করে এই ধরনের করে যখন আপনি গোষ্ঠী হিসেবে চিন্তা করবেন, একজন মানুষের জন্য তাকে তার পুরো গোষ্ঠীকে যখন আপনি দায় দেবেন, তখন সেখান থেকে কিভাবে করে আস্তে আস্তে জাতি ঘৃণা তৈরি হয়, সেখান থেকে কিভাবে আস্তে আস্তে জিনিসটাকে আপনি যুদ্ধের পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো এই ধরনের ঘটনাগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে কিন্তু পারমিসিবল ভায়োলেন্সের থেকে, পারমিসিবল যে ক্রাইম সেখান থেকে, যে আমাদের আইন বিভাগকে, আমরা আমাদের বিচার বিভাগকে, আমরা আমাদের রাষ্ট্রকে এতটাই অকার্যকর ধরে নিচ্ছি, এবং সেই অকার্যকারিতাকে এতটাই অপরিবর্তনীয় ধরে নিচ্ছি যে আমরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছি আমাদের রাষ্ট্রের পরিবর্তনের। কারণ যখনই কিনা আমি আওয়ামী লীগের সমালোচনা করি, আমি বর্তমান সরকারের সমালোচনা করি, তখনই আমাকে বারবার যেটা শুনতে হয় সেটি হচ্ছে যে তাহলে কিসের সরকার চাও তুমি, তাহলে বিএনপি সরকার চাও, তুমি চাও যে বিএনপি ক্ষমতায় এসে সব হিন্দু মেরে ফেলুক। তো আসলে ব্যাপারটা ঠিক সেটা না, আমি যে বিএনপি ক্ষমতায় চাই সেটা আমার আমার উদ্দেশ্য কোন নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় আসার নয়, বরং বাংলাদেশের জনগণের কিছু নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলা, সেই সমস্যাগুলোর সমাধান চাওয়া। আমি জনগণের রাজনীতিটাতে বেশি আগ্রহী, আমি ক্ষমতার রাজনীতি খুবই কম আগ্রহী। কিন্তু আমার দেশে ক্ষমতার রাজনীতি জনগণের রাজনীতির সাথে এতটাই জড়িয়ে গিয়েছে, মানুষ এতটাই মানে হতাশাবাদী হয়ে গেছে। আমি দেখতেছি যে দেখতে পাচ্ছি যে হয়তো এটা আমার বয়সের দোষ, হয়তো আমি এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন আমার কাছে মনে হতো বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী, তারা সব সব ধরনের সমস্যা থেকে উঠে দাঁড়াতে পারে, সব ধরনের ঝড় ঝঞ্ঝা থেকে উঠে দাঁড়াতে পারে, রুখে দাঁড়াতে পারে। কিন্তু এখন বর্তমানে যে রাষ্ট্র অস্তিত্ববাদ তৈরি হয়েছে, সেই রাষ্ট্র অস্তিত্ববাদের অধীনে এমন একটা হতাশ অবস্থায় আমরা চলে গিয়েছি যে আমাদের মনে হয় যে এটা কোনো ধরনের বিকল্পই নাই। হ্যাঁ, যে আওয়ামী লীগের ক্ষমতায় আছে, ওদের ক্ষমতা থাকতে ভোট লাগে না, ওরা ভারতে গিয়ে কথাবার্তা বলে আসে, ওরা রাশিয়া গিয়ে কথাবার্তা বলে আসে, চায়না গিয়ে কথাবার্তা বলে আসে, আমেরিকা গিয়ে কথাবার্তা বলে আসে, সবাই ওদেরকে খুব পছন্দ করে, কেননা ওরা ফ্রি ট্রেডের পক্ষে, ওরা হচ্ছে বিদেশের কাছে আমাদের দেশের প্রজেক্ট ভাড়া দিতে আগ্রহী। রূপপুর তারা দিয়ে দিয়েছে রাশিয়ার কাছে, রামপাল তারা দিয়ে দিয়েছে ভারতের কাছে, এবং চায়নার থেকে তারা ঋণ নিচ্ছে। এভাবে করে সকলগুলো দেশের সাথে, সকল যে বৈশ্বিক বড় বড় ক্ষমতা আছে তাদের সাথে তারা এতটাই ভালো সম্পর্কে রয়েছে যে এই সরকার যদি কোন ধরনের অনাচার করে সেটি বিরুদ্ধেও আন্তর্জাতিক পর্যায়ে কেউ কথা বলবে না, এবং জাতীয় পর্যায়ে আমাদের যে ধরনের একটি আলস্য এসেছে, যে ধরনের একটি হতাশা এসেছে, সেখান থেকে আমাদের সরকারকে প্রতিরোধ করাটা একটা অসম্ভব পর্যায়ে চলে গেছে। এবং স্পেশালি আমাদের বিরোধী দল এই পরিমাণ হাস্যকর একটা হাসির পাত্রে পরিণত হয়েছে। বিএনপিকে আমি সবসময় বিএনপিকে বিরোধী দল বলে বিবেচনা করি, জাতীয় পার্টি একটা পুতুল। যাই হোক, তো সেই বিরোধী দল একটা হাসির পাত্রে পরিণত হয়েছে যে সাধারণ জনগণের পক্ষে সরকারকে প্রতিরোধ করবার যে যে ক্ষমতাটা, যে জৌলুসটা, যে শক্তিটা, সেটা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা একটা রাষ্ট্র অস্তিত্ববাদের মধ্যে আমরা এসেছি যে যে যখনই কিনা আমরা একটা ভায়োলেন্স হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ আসবে না, এটা কোনো ধরনের বিচার হবে না, এটাতে কোনো ধরনের আমরা সুবিচার পাবো না, কাজে রাস্তায় সাথে সাথে যে ধরনের বিচার আমরা পাইতে পারি, জাস্ট ইন দ্যাট মোমেন্ট আমরা যেটা করে পার পেয়ে যেতে পারি সেটাই আমাদেরকে করতে হবে। তো সেইটা করতে করতে একটা কালচার তৈরি হচ্ছে, একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, যে সংস্কৃতিটা হচ্ছে অবিচারের সংস্কৃতি অথবা সুইফট জাস্টিসের সংস্কৃতি। একেবারে সেই মুহূর্তে যে জাস্টিসটা আপনি পেতে পারেন সেই ধরনের জাস্টিস। সুমেয়া কাজী আমাকে আবার প্রশ্ন করেছেন যে কি ধরনের পদক্ষেপ নিলে ধর্ষণ কমে আসে বলে আমি মনে করি। আমার মনে হয় সেটা করতে গেলে অনেক অনেক ধীর গতিতে আপনার আগাতে হবে, অনেক বড় বড় কিছু পদক্ষেপ নিতে হবে। একটা পদক্ষেপ হতে হবে অবশ্যই আমাদের বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে, আমাদের আইন বিভাগকে, আইন প্রণয়নকারী বিভাগকে, আমাদের নির্বাহী বিভাগের করায়ত্ত অবস্থান থেকে বের করতে হবে, যাতে করে তারা স্বাধীনভাবে আইন প্রণয়ন করতে পারে। বর্তমান বাংলাদেশের সংবিধানের 1970 অধীনে একটি দলের সাংসদরা সেই দলের প্রধানের বিরুদ্ধে কোনো ধরনের ভোট দিতে পারে না। এরকম একটা অবস্থায় আপনার সংসদ থাকা না থাকা কোনো মানেই হয় না, কেননা সংসদের প্রধান, একটি দলীয় প্রধান যা বলবেন সেটি আইন হয়ে যাবে। তো এই ধরনের একটা অবস্থায় নির্বাহী বিভাগই হয়ে যায় সকল বাকি সকল বিভাগের মধ্যে প্রধান, তাই না? সকল বিভাগের যে মূল ক্ষমতা সেটা নির্বাহী বিভাগের হাতে, এবং এমন একটা পরিস্থিতিতে নির্বাহী বিভাগ এত ক্ষমতাবান হয়ে যায় যে কিনা কোনোভাবে নির্বাহী বিভাগের যে কোনো ক্ষমতাবান মানুষের সাথে জড়িত তার জন্য কোনো বিচার নাই। হ্যাঁ, এই যে ধর্ষকের কথা আমরা বলছিলাম, তার যে বড় ভাইয়ের কথা বলছেন, আমি নিশ্চিত যে তার সাথে কোনো নির্বাহী বিভাগ স্ল্যাশ আইন প্রণয়নকারী বিভাগ, যে দুইটা এখন মেশ হয়ে একটা জিনিস হয়ে গেছে, তো সেটার কোন একজন প্রভাবশালী ব্যক্তির সাথে এই ব্যক্তির পরিচয় রয়েছে, এবং তার ধারণাটি হচ্ছে যে আমি যদি ধর্ষণ করি আমি পার পেয়ে যাব। আপনি আমাদের যে ধর্ষণ একটা একটা বিশাল অংশ কিন্তু দেখবেন এই ধরনের একটা ক্ষমতাবানদের ধর্ষণ, একটা ধনীর দুলালদের ধর্ষণ, এই ধরনের একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে যদি আপনি বিচার বিভাগকে, যদি আপনি আইন বিভাগকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে এই ধর্ষণটুকু কমে আসবে। এর বাইরে কিছু ধর্ষণ রয়েছে, যে ধর্ষণগুলো প্রতিরোধ করা আরো কঠিন ব্যাপার, যে ধর্ষণগুলোর সাথে আপনার দেখতে হবে ক্রিমিনোলজির যারা ছাত্র, যারা সেই বিষয়ে গবেষণা করে, তারা বলতে পারেন যে ঠিক কি কারণে সেই ধর্ষণগুলো হয়। সেই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত, কাজে সেটি নিয়ে আমি কোনো ধরনের কমেন্ট করবো না। আমার কাছে মনে হয় না, কমপক্ষে আমি এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার কাছে মনে হয় না যে নারীদের পোশাকের জন্য ধর্ষণ দায়ী। খুবই হাস্যকর একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে বিচারহীনতা সংস্কৃতি ধর্ষণের জন্য একটা বিশাল ভূমিকা রাখে। আর যে পারমিসিবল ভায়োলেন্সের কথা বললাম, আমার কাছে মনে হয় যে ধর্ষণের ব্যাপারটিতে কিছুটা পারমিসিবল ভায়োলেন্সের ব্যাপার রয়েছে, স্পেশালি যে ওই যে নারীর পোশাকের দোষের যে ব্যাপারটা রয়েছে, যে নারীর পোশাককে দোষ দিতে পারলে তার উপরে যে ধরনের আক্রমণটা হবে, তার উপরে যদি তাকে যদি ধর্ষণ করা হয়, তাকে যদি টিজ করা হয়, তাকে যদি সেক্সুয়ালি হ্যারাস করা হয়, সেটা একটা গ্রহণযোগ্য ভায়োলেন্সের পর্যায়ে চলে গেছে। কেন? ওই যে আবার পপুলিজম, আবার সেই জনপ্রিয়তা, ওই যে জনপ্রিয়তা এবং জননিশ্চিকতা, এই দুটি হচ্ছে গিয়ে টেনেট। এই দুটিকে যখন আপনি একত্র করবেন, তখন দেখবেন যে একটা বিশাল অংশ, জনসংখ্যার একটা বিশাল অংশ কিন্তু এই যে ধর্ষণের ব্যাপারটিকে পুরোপুরি অপরাধ হিসেবে মেনে নিতে রাজি নয়। কিছু কিছু ক্ষেত্রে তারা যে ধর্ষিতা হয়েছেন তাকে দোষ দেবেন, কিছু কিছু ক্ষেত্রে তারা পুরো ব্যাপারটিকে অস্বীকার করবেন। তো এই ধরনের একটি পর্যায়ে যখন পৌঁছায় যায় পারমিসিবল ভায়োলেন্স হিসেবে, যখন ধর্ষণ বা নারীদের বিরুদ্ধে যে অপরাধ সেটি দাঁড়িয়ে যায়, সেখান থেকে আমার মনে হয় যে এই ধরনের অপরাধগুলো বাড়তে থাকে। কাজেই শর্ট টার্মে আমার কাছে মনে হয় যে এই ধরনের সুইফট জাস্টিস, গণপিটুনি ইত্যাদি চলতে থাকবে। আমি আমি কারো উপর থেকে এসে তাদেরকে মানে একটা খুব হলিয়ার দেন দাও অবস্থায় কি বলতে চাই না যে না এখন আপনারা সবাই সাধুসন্ত হয়ে যান, কারণ যাদের বিরুদ্ধে আপনারা দাঁড়ায় আছেন তারা সাধুসন্ত হবে না। কাজেই আপনার অসাধু অসন্তকে অসাধু অসন্ত উপায় হয়তো প্রতিরোধ করতে হবে। কিন্তু একইভাবে আমার মনে হয় যে যে ধরনের চেতনা থেকে, যে ধরনের আদর্শ থেকে এই সুইফট জাস্টিস এর বিষয়টা আসে, এই রাস্তায় ন্যাংটা করে পিটানো, গণপিটুনি দেওয়া, এই ধরনের যে ব্যাপারগুলো, সেটি যে আদর্শ থেকে আসে, সেই একই আদর্শ থেকে ক্রস ফায়ার আসে, সেই একই আদর্শ থেকে মানুষকে রাস্তায় কুপিয়ে হত্যা করে ফেলা আসে। কাজেই এগুলোকে হচ্ছে গিয়ে আপনার প্রতিরোধ করতে হবে। যে কোনো অবস্থায় একজন মানুষের বিরুদ্ধে আক্রমণ কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু একটা দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী রাষ্ট্র যখন এতটাই ভঙ্গুর, এতটাই ভগ্ন অবস্থায় চলে যায় যে দেশের যে প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা যখন শূন্যের পর্যায়ে নেমে আসে, আর রাজনৈতিক ক্ষমতা যখন এই ধর্মের পর্যায়ে চলে যায়, তাহা নানাস ভাই বলছেন যে পলিটিক্যাল পাওয়ার এখন রীতিমতো ধর্ম হয়ে গিয়েছে, তো ওই ধরনের একটা ব্যাপারে যখন চলে যায় এবং যখন কিনা আপনার যে পার্টির প্রধান, দলের প্রধান, তার যখন কিনা এতটাই ক্ষমতা থাকে যে মানে সে ক্ষমতার কোনো বাদ বিচার নেই, তখন এই ধরনের বিষয়গুলো, বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার দোহাই দিয়ে বিচার থেকে পার পেয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো ঘটতেই থাকবে। কাজে সেই বিষয়গুলো প্রতিরোধ করতে গেলে আমাদের দেশের যে বড় বড় সমস্যাগুলো, সেগুলো আস্তে আস্তে প্রতিরোধ করতে হবে। এবং আমাদের এই রাষ্ট্র অস্তিত্ববাদ থেকে বের হয়ে আসতে হবে, যে অস্তিত্ববাদের অধীনে আমরা ভাবি যে কোনোভাবেই রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ খারাপ, বিএনপি আরো খারাপ, এবং আমাদের আমাদের কোনো বিকল্প নেতা নেই, এবং আমাদের এই যে নেতা নির্ভরতা সেটাও একটা বিশাল সমস্যা। যে হিরো ওয়ারশিপ এর একটা টেন্ডেন্সি আমাদের দেশে রয়েছে, আমাদের কাছে মনে হয় একজন নেতা থাকবে এবং সেই নেতার অধীনে একটা দল থাকবে, এবং সেই দল আমাদেরকে আমাদের অবস্থা, আমাদের আমাদের দুর্দশা থেকে মুক্ত করবেন। আমরা মনে করি যে শেখ হাসিনা খালেদা জিয়ার বিপদে দাঁড়ানোর জন্য আমাদের আরেকজন কোন মানুষ লাগবে, একজন মানুষ লাগবে যিনি আমাদের ত্রাতা হবেন। আমার কাছে মনে হয় এটাও আমাদের একটা আমাদের দুর্বলতার একটা অংশ, আমাদের আমাদের জাতীয় রাজনীতির দুর্বলতার একটা অংশ, যে আমরা আরেকজন ত্রাতার জন্য অপেক্ষা করছি। কাজেই হয়তো আগামী 10-20 বছরে একজন ত্রাতা আবির্ভূত হবেন, হয়তো একজন তৃতীয় নেতা দাঁড়াবেন, কিন্তু আমার মনে হয় না সেই তৃতীয় নেতারও বেশি দিন সময় লাগবে একটা একটা নির্দিষ্ট আমাদের বর্তমান অবস্থায় ফেরত চলে যেতে। কেননা আমরা আমাদের একজন আমরা আমাদের নেতাদেরকে দেবতা হিসেবে দেখি, এবং সেই দেবতারা আস্তে আস্তে শয়তান হয়ে যান। আমি আপনি আপনারা আমাদের পেজে দেখবেন যে আরেকটা পোস্ট রয়েছে মুক্তি ফোরামের পেজে, আমরা কিছুদিন মধ্যে আপলোড করব, সেটা হচ্ছে আমাদের বানানো দেবতারাই আমাদের বানানো শয়তান হয়ে ওঠে। কাজেই ওই ধরনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ব্যক্তি মানুষের বাইরে গিয়ে প্রতিষ্ঠানের উপর বিশ্বাস রাখতে হবে, ব্যক্তি মানুষের জন্য অপেক্ষা করবার বদলে প্রতিষ্ঠানকে কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে করে এমন একটা বিচার বিভাগ তৈরি করা যায় যেখানে কিনা খারাপ বিচারপতিরাও খারাপ বিচার কাজ করতে পারবেন না। আদিক আহমেদ বলছেন, আপনি কি মনে করেন না আমার দেশে ভালো বিচারকের অভাব? আমার মনে হয় না ভালো বিচারকের অভাব, আমার মনে হয় ভালো বিচার ব্যবস্থার অভাব। যেখানে আমাদের ব্যবস্থাটাই এমন যেখানে কিনা ভালো বিচারকদেরকে রিওয়ার্ড করা হয় না, যারা যারা পক্ষপাতী বিচারক তাদেরকে আগে আগে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে আগে আগে প্রমোশন দেওয়া হয়, এবং যারা কিনা নিরপেক্ষভাবে বিচার করবেন, যারা কিনা সরকার বিরোধী যে কোনো ধরনের কথা বলবেন তাদেরকে একভাবে দেশ ছাড়া করার উদাহরণ আমরা দেখেছি এস কে সিনহার ক্ষেত্রে। কাজেই এই ধরনের একটা অবস্থান যখন দেশে ঘটবে তখন কিন্তু আপনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। কাজে এই ধরনের সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে মোকাবেলা করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। যেমন কিনা আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিতে পারি, যে লোকটি অনেক খারাপ, লোকটির মধ্যে স্বৈরাচারী টেন্ডেন্সি খুবই তীব্র, সে হচ্ছে গিয়ে আপনার যত ধরনের খারাপ গুণাবলী থাকতে পারে, সে জেনোফোবিক, সে রেসিস্ট, সে ন্যাশনালিস্ট, সে ফ্যাসিস্ট ধরনের টেন্ডেন্সি তার ভিতরে আছে। কিন্তু তারপরেও আমি যেহেতু কিছুটা কাজ করেছি আমেরিকার বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে, আমার ধারণা রয়েছে যে কিভাবে করে আমেরিকার বিভিন্ন ধরনের প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে আঁকড়ে ধরেছে, তাকে আটকে ধরেছে, তাকে নড়াচড়া করতে দিচ্ছে না, তাকে যে ডিক্টেটোরিয়াল পজিশনে সে যেতে চায়, যে স্বৈরাচারী অবস্থানে সে যেতে চায়, সেই স্বৈরাচারী অবস্থা যেতে দিচ্ছে না। যেমন ধরেন আপনি মুসলিম ব্যানের কথা চিন্তা করেন, সে যে সাতটা দেশ থেকে মুসলমান আসা বন্ধ করে দিতে চাইতো, এরপরে আমাদের এই যে আমেরিকার বিচার বিভাগ তাকে বিভিন্ন ধরনের বিচার বিভাগ তাকে সেই কাজটি করতে দেয়নি। আমেরিকান যারা লয়ার তারা সেই বিষয়টিতে কাজ করেছেন, প্রো বোনো কনসাল্টিং এর কাজ করেছেন যাদেরকে আটকে দিয়েছিল, সেই বিষয়গুলোতে যেহেতু আমেরিকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, সেই প্রতিষ্ঠানগুলো এই ব্যক্তিকে আটকে দিতে পেরেছে। সেই ব্যক্তি যতটাই কিনা অগণতান্ত্রিক হোক না কেন, অনুদার হোক না কেন, ইললিবারাল হোক না কেন, যতটাই অথরিটেরিয়ান হোক না কেন, তাকে আটকে দিতে পেরেছিল এই প্রতিষ্ঠানগুলো শক্ত হওয়ার কারণে। সেই শক্ত প্রতিষ্ঠানগুলো আমাদের গড়ে তুলতে হবে, শক্ত একটা বিচার বিভাগ, সুস্থ একটা আইন বিভাগ যেটি কিনা নির্বাহী বিভাগের থেকে আলাদা, এবং একটি নির্বাহী বিভাগ যার ভিতরে অন্যান্য বিভাগগুলোর একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা রয়েছে। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের বর্তমান অবস্থা, গত এক দশকে যা কিছু ঘটেছে তার একটা অন্যতম কারণ হচ্ছে 10 বছর আগে 2008 সালে আওয়ামী লীগের 2/3 ভোটে জয়লাভ করা। কেননা আমাদের দেশের 2/3 ভোটে একটা দল যখন জয়লাভ করে তখন সেটি ক্ষমতার এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে তার এসেনশিয়ালি কোন ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। কেননা 70 অনুচ্ছেদের কারণে সেই দলের নেতা যাই বলে তাই হয়ে যায় আইন, এবং তারা এমনকি তারা কনস্টিটিউশনে তারা সংবিধান পর্যন্ত সংশোধন করতে পারে। কাজেই এবং একই সাথে তারা যে বিচারপতিদের নিয়োগ, সেই বিচারপতিদের নিয়োগের ক্ষমতা থাকে তাদের কাছে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি প্রধানত প্রধানমন্ত্রীর কথার অধীনেই চলেন, যেহেতু আমাদের আইন বিভাগ প্রধানমন্ত্রী যা বলেন সেটাই যেহেতু আইন হয়ে যায়, রাজবাক্য আইন লিটারালি, কারণ 70 অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের কোন সদস্য ভোট দিতে পারবেন না। কাজেই এই রাজবাক্য আইনের যে গণতন্ত্র তো বলা যাবে না, রাজতন্ত্র, যে রাজতন্ত্র চলে যখন 2/3 ভোটে কেউ জয়ী হয় তখন সেটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থানে চলে যায়। এবং তখন আমরা অনেক খুশি হচ্ছিলাম যে আমরা যেগুলো জিনিস চেয়েছিলাম, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি, সেগুলো হচ্ছে। সেই জন্য যেহেতু আমাদের পছন্দের রাজা ক্ষমতায় ছিল, আমরা পছন্দ করছিলাম যে রাজতন্ত্র তো ভালোই যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দের লোক ক্ষমতায় আছে, কিন্তু যখনই কিনা সেটা পরিবর্তন হওয়া শুরু করলো তখন আমরা বুঝতে পারলাম আচ্ছা রাজা সবসময় আমাদের পক্ষে থাকবেন না, রাজা তার পক্ষে যে তাকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে। কাজেই ওই ধরনের একটা সমস্যা রয়ে যায়। আমার দেশের সংসদ কি এমন ভাবে বানানো, সেখানে যদি আপনার অনেকগুলো দল না থাকে, অনেকগুলো অজোটবদ্ধ দল না থাকে, যথেষ্ট স্বতন্ত্র সাংসদ না থাকে, তাহলে রাজবাক্য আইন হয়ে যাবে 1976-এর কারণে। কাজেই সেই ধরনের একটি সংসদের দিকে যদি আমরা যেতে পারি তাহলে আমরা আস্তে 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 এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে পারবো। সেই সেই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে আমরা আমাদের দেশে অথরিটেরিয়ানিজম, আমাদের দেশে যে আইনের শাসনের যে ভগ্নদশা সেটিকে মেরামত করবার একটা একটা প্রচেষ্টা গড়ে তুলতে পারি। কিন্তু সেই প্রচেষ্টাটা হবে ধীর, সেই প্রচেষ্টাটা একটা নির্দিষ্ট ব্যক্তি করতে পারবেন না, এবং সেটি করতে হবে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। এবং আমার কাছে মনে হয় যে সেই বিষয়টা আসবে আমাদের দেশে আস্তে আস্তে, জনগণের মধ্যে পরিবর্তনটি আসবে, তাদের মধ্যে আইনের শাসনের আকাঙ্ক্ষাটি আসবে, তারা সুইফট জাস্টিসের যে মাদকতা সেই মাদকতা পরিহার করে বরং কিভাবে করে সুবিচারের একটা দেশ, কিভাবে করে প্রজাতান্ত্রিক একটা রাষ্ট্র গড়ে তোলা যায় সেই দিকে অধিকতর মনোযোগী হবেন। আমার মনে হচ্ছে যে আমরা আজকে এর মধ্যে মাঝেই অনেক কথাবার্তা বলে ফেলেছি। সকলকে অনেক ধন্যবাদ অধীন বাংলা বেতার পডকাস্টে অংশ নেবার জন্য। আশা করছি আপনাদের একটি চমৎকার রাত কাটবে। ধন্যবাদ সবাইকে।